সঙ্গে সঙ্গে তাগাদা দিয়ে দিচ্ছে তার স্ত্রীকে যে তুমি কেন জমিদারকে ঠিক সেবা করছে না। তো গিয়ে দেখছে যে জমিদার তাকে ভোগ করবে কি, তার চরণ ধরে বসে আছে, তার স্ত্রীর চরণ ধরে বসে আছে আর কান্না করছে বসে বসে সেখানে। তখন রঘুনাথ বলছে, আরে জমিদার তুমি কি করছো, আমার স্ত্রী পা ধরছে কেন? তখন জমিদার বলছে, তখন জমিদার বলেছে, হ্যাঁ যে তোমার স্ত্রী অত ভাগ্যবতী, তা আমি দেখতে পাচ্ছি সে তোমার স্ত্রী মতন উন্নত দাসীকে স্বয়ং ভগবান তার কোলে ধারণ করে বসে আছেন। তো এটা বলছে তো নিমিষের জন্য সবাই দেখতে পাচ্ছে, তখন অন্তর্ধান হয়ে গেছে। তোর সে অন্নপূর্ণা প্রার্থনা করছে, মানে জমিদার আসার আগে ও প্রার্থনা করছে ভগবানকে, সে ভগবান আপনি আমাকে কি পরীক্ষার সম্মুখীন হতে দিচ্ছেন, আমার মতন সতী নারীকে এখন এই জমিদার আসবে ভোগ করতে, কিন্তু এখনই আমার প্রভুর নির্দেশ তাকে সন্তুষ্ট করতে হবে, এ কি কঠোর পরীক্ষা করছেন। তো করে কিভাবে আপনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, আর পূর্বে পূর্বে যা যা ভগবান সব প্রার্থনা করে অপেক্ষা করেছে যে ভগবান নিশ্চয়ই সমাধান করবে। তো স্বয়ং জগন্নাথ আছে, তাকে কোলে ধারণ করেছেন, এরা দেখতে পাচ্ছে নারায়ণ লক্ষ্মীকে ধারণ করে রেখেছেন বা শিব পার্বতীকে ধারণ করে রেখেছেন। তো সব যখন শেষ মুহূর্ত হয়েছে তখন ঝালপসা দেখেছে সবাই, দেখে তখন ভগবান জগন্নাথ মানে অন্তর্ধান হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে এরা খুব খুশি হয়ে গেছে, হয় পরস্পরকে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে জগন্নাথের মহিমা গান করে তারপরে যে যা ঘরে চলে গেছে। তারপরে এই সম্বাদ রাজা এই সম্বাদ পেয়েছে, সে জমিদার কি করেছে না, সে রঘু অরক্ষিতকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিয়েছে, বিরাট মঠ মন্দির বানিয়ে দিয়েছে, এখন গেলে তোমরা এই মঠ দেখতে পারবে। দক্ষিণ দরজার পাশে বন্ধু মহান্তির একটা এরকম মন্দির মঠ আছে, যেন বন্ধু মহান্তি থাকতো আর রঘু অরক্ষিত এক জায়গায় থাকতো, বিরাট মন্দির সে যে ঠাকুর পূজা করতো সেখানে দক্ষিণ দরজার কাছে থেকে অন্নপূর্ণা রঘু অরক্ষিত তারা জগন্নাথের সেবা করলো, হ্যাঁ আর সারা জীবন সেখানে অতিবাহিত করলো। এইভাবে জগন্নাথের অনন্ত লীলার মধ্যে কয়েকটি লীলা আজকে বর্ণনা করলাম, তা আগামী কালকে আরো বাকি লীলা যা আছে সে সমস্ত লীলা আমরা আলোচনা করব। জয় ভক্তবৎসল ভগবান জগন্নাথ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে।
নারায়ণম নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরেত মুখম করোতি বাচালং পঙ্গুলং হৈতগিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরুদিনচরণং শ্রীচৈতন্যেশ্বরং নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা সম্মুখে নমঃ। তো আজকে আমরা জগন্নাথের ভক্তদের সঙ্গে কয়েকটি লীলা বর্ণনা করব। তো আমরা সবাই জানি যে কিভাবে চৈতন্য মহাপ্রভু এই প্রথমে জগৎবাসীদের জন্য রাধাকৃষ্ণ যুগল ভজন, রাধাকৃষ্ণের ভজন করা সম্পর্কে শিখিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু সবসময় জয়দেব এবং চণ্ডীদাস বিদ্যাপতি এদের রচিত সব ভগবানের ভজন কীর্তন লীলা ইত্যাদি শ্রবণ করতেন। আজকে আমি এই গীতগোবিন্দ আর জগন্নাথ মহাপ্রভু সম্পর্কে আলোচনা করব। গীতগোবিন্দ জগন্নাথ কি সম্পর্ক ছিল আমরা জানি, গীতগোবিন্দ জয়দেব রচনা করেছেন, যদিও জয়দেবের জন্মস্থান সম্পর্কে ওড়িয়া আর গৌড়িয়াদের মধ্যে সবসময় মানে একটা দ্বন্দ্ব আছে যে জয়দেব কোথায় জন্ম হয়েছে। ওড়িয়ারা বলে উনি উড়িষ্যায় জন্ম হয়েছে, বাঙালিরা বলে না না উনি বেঙ্গলে জন্ম হয়েছে। এখানে যেরকম আমাদের জয়দেব মেলা একটা বসে, তো উড়িষ্যায় সেরকম একটা কেন্দুলি বলে একটা জায়গা আছে, কেন্দুলি গ্রাম আছে, যেখানে উৎকলীয় বৈষ্ণবরা দাবি করেন সেটা হচ্ছে জয়দেবের জন্মস্থান। সেখানে প্রাচীন নদী আছে আর তুঙ্গভদ্রা নদী আছে, যে সমস্ত কথা বর্ণনা করা হয়েছে সেসব নদী উড়িষ্যায় রয়েছে। তো জয়দেবের জীবনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কীভাবে তিনি গীতগোবিন্দ রচনা করলেন আর জগন্নাথের গীতগোবিন্দ কীরকম প্রিয়। তো জয়দেব এই কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন, তার বাবা ছিলেন ভোজদেব আর মা ছিলেন রাধারানী, খুব ভালো নাম রাধারানী তার মার নাম ছিল, তখন তো রাধারানীর কথা অতটা প্রচার ছিল না। মহাপ্রভুর পরে আমরা জানি যে রাধারানী সম্পর্কে বিশেষ প্রচার হয়েছে, কিন্তু তবুও তখনকার সময় তার মার নাম ছিল রাধারানী, বাবার নাম ছিল ভোজদেব। তো উনি ছোটবেলা থেকে খুব উদাসীন ছিলেন, আর বেশি পড়াশোনা করেন। যখন 11 বছর বয়স, তখন জয়দেবের বাবা মারা যান, ইহলীলা ত্যাগ করেন। আর পিতা মাতা যখন দেহ ত্যাগ করেন, পিতা মাতা চলে যাওয়ার পরে জয়দেব একাকি ছিলেন, খুব অল্প বয়স ছিল। আর পিতা মাতা চলে যাওয়ার ফলে খুব নিঃসহায় হয়ে খুব উদাসীন ভাবে তিনি থাকতেন। তার বাবা অনেক দেনা করে গিয়েছিল, এটা জমিদার কাছ থেকে অনেক দেনা, দেনা শোধ করতে পারেননি। তো জমিদার একদিন এসে জয়দেবকে বলছে, তুমি কাগজে সই করে দাও যে তোমার বাবা যেহেতু দেনা শোধ করতে পারেনি, তাহলে আমি তোমার ধন সম্পদ সব ওই বাবাদের নিয়ে নেব। তো জয়দেব অত নিষ্প্রিয় ছিল, সে কোনো প্রতিবাদ না জানিয়ে সই করে দিয়েছে। আর যখন সই করেছে, তখন এই জমিদার বাড়ি থেকে একটা লোক এসে বলছে যে তোমার বাড়িতে আগুন লেগে গেছে। তা বাড়িতে আগুন জোরে সব ঘর বাড়ি পড়ে যাচ্ছে। তখন সে লোক জমিদার দৌড়াচ্ছে, তো জমিদার ছুটে ছুটে জমি যাচ্ছে, জয়দেব তার পিছনে পিছনে গিয়েছেন। তো জয়দেব পিছনে পিছনে গিয়ে সে জমিদার বাড়িতে ঢুকে, সে আগুনের মধ্যে ঢুকে তার সমস্ত মূল্যবান দ্রব্য সব বাহির করে নিয়ে এসেছেন। তো দেখে তো জমিদার খুব আশ্চর্য হয়ে গেছে, লোক আমি ঘর বাড়ি সব নিয়ে যাবো বলে সই করে নিলাম, এবারে সে আমার ধন সম্পদ রক্ষা করছে। তো এ কথা দেখে খুব অভিভূত হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সে কাগজপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে, হ্যাঁ তো মুক্ত করে দিয়েছে। জয়দেব এই সমস্ত ঘটনা দেখে সংসারের প্রতি আরো নিষ্প্রিয় হয়ে গেছে। তো উনি বলছে যে ঠিক আছে, আমি সব ছেড়ে দিকে জগন্নাথের কাছে যাই, জগন্নাথ দর্শন করতে যাব। তো উনি জগন্নাথ দর্শন করতে এসছেন, উনার সঙ্গে তার বন্ধুকে নিয়ে এসছেন, তার বন্ধু যে পরাশর, পরাশরকে নিয়ে এসছেন। তো জগন্নাথ দর্শন করার পরে তো অত ভালো লাগছে জগন্নাথ দর্শন করে, সে বলছে আমি আর এই নীলাচল ধাম ত্যাগ করে আর ফিরে যাব না, আমি এইখানেই থাকবো, কি থাকবে কি খাবে। তো উনি কি করলেন না, বলে এখানে পুরীতে খাওয়ার কোনো অভাব নেই, ভিক্ষা করে খুব সহজে জীবিকা নির্বাহ করা যায়। তো ভিক্ষা করলেন, থাকবে কোথায়, ঘর বাড়িতে নেই, একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে তিনি থাকতেন, তিনি তার বন্ধু পরাশর, আর ভিক্ষা করে করে এরকম ভগবানের ভজন করতেন, দর্শন করতেন, ভিক্ষা করে থাকতেন। তো একদিন উনি আর পরাশর দুইজন বসে ধ্যান করছেন বট গাছের নিচে, ধ্যান করছে যে দেখছে হঠাৎ ভগবান কৃষ্ণ বাঁশুরি বাজিয়ে তার সামনে এসে উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছেন। আর যখন ভগবান কৃষ্ণ সামনে আবির্ভূত হয়েছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কৃপায় তার হৃদয়ে এরকম ভাব জাগ্রত হয়েছে, সে কিছু সংস্কৃত জ্ঞান তার নেই, ছোট ছেলে, মানে ছোট ছেলে কত বয়স আমি জানি না, কিন্তু সব বেশি পড়াশোনা করে না, অত নিঃসহ অবস্থায় কত পড়াশোনা করবে। তো কৃষ্ণ কৃপায় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার হৃদয় থেকে ভগবান কৃষ্ণের সুন্দর রূপের মাধুর্য বর্ণনা, খুব সুন্দর শ্লোক তিনি রচনা করেছেন। আর এই শ্লোক রচনা শুনে তার বন্ধু পরাশর আশ্চর্য হয়ে গেছে, যে অত সুন্দর শ্লোক কি রচনা করছে। ভগবান কৃষ্ণ দর্শন দিয়ে তাকে স্বয়ং সব শক্তি সঞ্চার করেছেন জয়দেবের মধ্যে, যে এরকম ভগবানের সুন্দর গুণ গান করতে পারবে। তো সেই দিন থেকে জয়দেব এই পুরীতে থাকেন, পুরীতে থেকে এভাবে নিঃসয় গীত গোবিন্দ রচনা করেন। এই গীত গোবিন্দ তিনি প্রথমে এই যে জয় জগদীশ হরে বর্ণনা করেছেন, দশ অবতার যে সব কিছুর মূল হচ্ছে জগন্নাথ, সেজন্য জয় জগদীশ হরে বলছেন, জগন্নাথের কেন্দ্রে রেখে সব কিছু বর্ণনা করছেন। জয় জয় দেব হরে বর্ণনা করেছেন, এরকম গীত গোবিন্দের লেখা তিনি সেখানে শুরু করেন পুরীতে। তো এইরকম লেখতেন, জগন্নাথের দর্শন করতেন, সে বট গাছের নিচে থাকতেন। তো একদিন উনি বসে আছেন, একটি ব্রাহ্মণ তার মেয়েকে নিয়ে, সুন্দরী একটা কন্যাকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে, তার কন্যার নাম হচ্ছে পদ্মাবতী। তো আসে এই ব্রাহ্মণ বলছে যে আমার এই কন্যাকে আপনি গ্রহণ করুন, কিন্তু ইতিমধ্যে জয়দেব আর বিয়ে টিয়ে করবে না, সন্ন্যাস নিয়ে তো উনি ঘুরে বেড়াচ্ছেন, বিবাহ করবেন না। তো উনি বলছে না না, আমি তো বৈরাগী, আমি তো গৃহ ত্যাগ করেছি, আমি তোমার মেয়েকে বিবাহ করবো কি, এটা সম্ভব নয়। তখন সে বলছে না না, তোমাকে এই কন্যার প্রাণী গ্রহণ করতেই হবে, কারণ এটা হচ্ছে মহাপ্রভুর নির্দেশ, মহাপ্রভু মানে জগন্নাথের নির্দেশ। তো বলল যে আমার কোনো ছেলে মেয়ে ছিল না, তো আমি জগন্নাথের উপাসনা করছিলাম, জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে যদি কোনো সন্তান সন্ততি আপনি দেবেন তাহলে আমি আপনাকে আপনার সেবার জন্য ওকে সমর্পণ করব। তো বহুদিন পরে আমার এই সুন্দরী কন্যা জন্ম হয়, আর এই কন্যা যখন বিবাহযোগ্য হয় বড় হয়ে যায় তখন আমি চিন্তা করি এই কন্যাকে নিয়ে জগন্নাথ হাতে সমর্পণ করব, জগন্নাথ সেবায় লাগাব। জগন্নাথ স্বপ্নতে আবির্ভূত আমাকে বলেন যে তুমি এই কন্যাকে নিয়ে আমার শুদ্ধ ভক্ত জয়দেব তার হাতে সমর্পণ করো। তো এরকম কথা যখন বলছে তখন জয়দেব তো চিন্তায় পড়ে গেছে যে কি করে আমি এর কন্যাকে গ্রহণ করব। তখন ওর বাবা কি করছে, ওই পদ্মাবতীকে সেখানে রেখে দিয়েছে, বলছে ভগবান বলছেন তোমার কাছে পৌঁছেতে আমি পৌঁছে দিলাম, তুমি কি করবে কি নাই তুমি জানো, বলে বাস চলে গেছে সে মেয়েকে রেখে দিয়ে। আর সে পদ্মাবতীকে তো সাধারণ কন্যা নয়, সে অত্যন্ত সুন্দরী আর গুণবতী, ও সঙ্গে সঙ্গে গিয়ে জয়দেবের চরণ ধরেছে, বলছে আমি তো তোমাকে ছাড়া আর কোথায় যাবো না, আমি তোমার সঙ্গেই থাকবো এখানে। জয়দেব মহাসমস্যায় পড়েছে, তিনি ভগবানের নির্দেশ মনে করে তখন পদ্মাবতীকে গ্রহণ করেছে। পদ্মাবতী করে একা একা ছিল, তো গাছের গোড়ায় ছিল, কোনো চিন্তা ছিল না, ঘর বাড়ির দরকার নেই, তো এখনই এই বুকে নিয়ে একা একা রাস্তায় থাকবে কি করে। তখন কি করেছে, আবার গ্রামে ফিরে গেছে, হ্যাঁ ওই নদী ধারে ছোট্ট বাড়ি ছিল সেখানে ফিরে গেছে। তো সেখানে তখন পদ্মাবতী খুব সুন্দর সেবা করছে, মন প্রাণ দিয়ে সেবা করছে, সত্যি সাধ্য স্ত্রী ছিল আর তাকে খুব সাহায্য করছে। আর তখন গীতগোবিন্দ তখন তিনি লেখছেন, গীতগোবিন্দ ১২টা অধ্যায় রয়েছে, তিনি তখনও লেখছেন ভগবানকে ধ্যান করে। তো একদিন গীতগোবিন্দ লিখতে লিখতে একটা জায়গায় এসেছে, মানিনী রাধারানীর মান ভঞ্জন করার জন্য তো ওই পঙ্ক্তিতে লিখতে হবে যে ভগবান কৃষ্ণ তার চরণ কমলকে বলছেন তুমি আমার তোমার চরণ কমল আমার মাথার উপরে রাখো। তো কি করে মানিনীর মান ভাঙবে, এই স্ফূর্তি তার মধ্যে হচ্ছে না, তার সাহস হচ্ছে না, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে পতি সে কি করে রাধারানীর চরণে তার মাথা রাখবে। তো এটা সে না লেখে তিনি স্নান করতে চলে গিয়েছেন। আর পদ্মাবতী রান্না টান্না করছে, তো স্বামী আসলে ভোগ নিবেদন করে তারপরে সবাই প্রসাদ পাবে। তো হঠাৎ অল্প সময়ের মধ্যে জয়দেব ফিরে এসেছেন, তো পদ্মাবতী জিজ্ঞাসা করছে অত তাড়াতাড়ি ফিরে আসছ, যে না আমারটা একটা মনে এসে গেছে লেখবার জন্যে, আমি যে গীতগোবিন্দ লিখছিলাম এটা আমার মনে পড়ে গেছে, এটা লাইন লিখতে এসছি। তো তখন সে বলছে তুমি আমার পুঁথি নিয়ে আসো, পুঁথি মানে জানো তো, যে তালপাতার পুঁথি নিয়ে আসো আমি এটা লিখে ফেলি। তো সে পুঁথি দিয়েছে, তো জয়দেব লিখেছেন, তো লেখার পর বলছেন আজকে অনেক দেরি হয়ে গেছে আমি আর নদীতে স্নান করতে যাব না, তুমি কুয়া থেকে জল নিয়ে আসো আমি এখানে স্নান করব। তাহলে পদ্মাবতী কুয়া থেকে জল নিয়ে এসেছেন, তো জলে স্নান টান করে তখন রান্না হয়ে গেছে, জয়দেব ভগবানকে নিবেদন করে সেখানে রাধা মাধব মূর্তি স্থাপন করেছিলেন। তো নিবেদন করে তো প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে বিশ্রাম করতে গিয়েছেন, তো বিশ্রাম করতে উনি প্রসাদ পাওয়ার পরে তখন পদ্মাবতী বসে প্রসাদ পাচ্ছে, তো ইতি সময়ে আরেকজন জয়দেব এসছে। তো জয়দেব এসে বলছেন পদ্মাবতীকে, আরে তোমাকে কি আজকে খুব খিদে লেগে গেছে নাকি, কারণ পদ্মাবতী তো স্বামী না খেলে কোনোদিন খায় না, স্বামী পাবে তারপরে খাবে, যে তোমাকে আজকে খুব খিদে লেগে গেছে, তুমি তো প্রতিদিন আমি খাওয়ার পরে খাও আজকে আগে খাচ্ছ, ও ঠিক আছে ঠিক আছে, তুমি তো ক্লান্ত হয়ে পড়ছো আমার আসতে দেরি হয়ে গেছে তুমি খেয়েছো ঠিক আছে। তখন পদ্মাবতী কি কি দেরি হয়ে গেছে, তুমি তো একটু আগে এসে খেয়েটে গিয়ে ঘুমাতে গেলো, আবার আবার তুমি কি কি আসছো নদী থেকে, তো বলছো আবার কি নদী থেকে, আমি তো এক্ষুনি নদী থেকে স্নান টান করে আসছি, তুমি যে আগে এসে পুঁথিতে লিখে দিয়ে গেলো, যে কি পুঁথিতে লিখে দিয়ে গেলাম পুঁথিটা নিয়ে আসো। তখন যখন সে পুঁথি নিয়ে এসেছে তাহলে পুঁথিতে লেখা যে পদটা উনি পূরণ করে লেখা হয়েছে কি, স্মর গরল খণ্ডনং মম শিরেশি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। দেখে তখন তিনি বুঝতে পেরেছেন যে স্বয়ং ভগবান এসে কৃষ্ণ এসে এই পদটা পূরণ করে দিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তো জয়দেব সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করেছেন পদ্মাবতীকে, যে তুমি কত সৌভাগ্যবতী, তুমি প্রভুকে তুমি দর্শন করেছো করে সে যে উচ্ছিষ্ট খাচ্ছিল সেই থালা থেকে উনি খাওয়া শুরু করেছেন, কারণ এটা ভগবান কৃষ্ণ স্বয়ং সেখানে খেয়ে দিয়ে গিয়েছেন। তো এইভাবে করে উনি কি করছেন, এইরকম সম্পূর্ণ অল্প দিনের মধ্যে সম্পূর্ণ গীতগোবিন্দ পূর্ণ করে দিয়েছেন। তো গীতগোবিন্দ শেষ করে উনার বন্ধু যে ছিল, এটা ছিল নিরঞ্জন, আর এক ছিল পরাশর, গ্রামে 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 গীতগোবিন্দ গাইত আর প্রচার করত। এই গীতগোবিন্দ মাধ্যমে তারা প্রচার করতেন যে ভগবানকে পেতে হলে রাধারানীর ভাব অঙ্গীকার করতে হবে, রাধারানীর মতন ভক্ত না হলে সে কোনোদিন ভগবানকে গ্রহণ করতে পারে না। এইভাবে শুদ্ধ ভক্তির কথা প্রচার করছেন। তো প্রচার করতে করতে আস্তে আস্তে খুব মানে প্রসিদ্ধ হয়ে গেছে গীতগোবিন্দ। তো রাজার কানে গেছে, যেরকম জয়দেব বলে একজন কবি গীতগোবিন্দ লিখেছে, তো খুব প্রসিদ্ধি লাভ করেছে। তখন রাজার কি কথা, নিজে এটা গীতগোবিন্দ লিখেছে। তো গীতগোবিন্দ লেখে তখন ব্রাহ্মণদেরকে বলছে যে তোমরা প্রচার করো যে আমার গীতগোবিন্দ হচ্ছে শ্রেষ্ঠ, এই গীতগোবিন্দ হচ্ছে আসল গীতগোবিন্দ। তো ব্রাহ্মণের বড় সমস্যায় পড়ে গেছে। তো ওরা তো জানে যে জয়দেবের গীতগোবিন্দ হচ্ছে আসল গীতগোবিন্দ, এই রাজা একথা বলছে, এদিকে করলে গো হত্যা, এদিকে করলে ব্রহ্ম হত্যা, কি করবে এখনই। তখন তারা একটা উপায় দিয়েছে, তারা বলছে ঠিক আছে, রাজাকে বলছে আপনি একটা কাজ করুন, কোনটা বড় কোনটা ছোট আমরা বিচার করতে পারি না, এ এত উন্নত জিনিস, জগন্নাথকে বিচার করতে দেওয়া হোক। তো তারা দুটো গীতগোবিন্দ, রাজার লেখা গীতগোবিন্দ আর জয়দেবের গীতগোবিন্দ রত্ন সিংহাসনের উপরে রাখা হয়েছে রাত্রে। আর তারপর দিন সকালে দেখা গেছে এই রাজার গীতগোবিন্দ নিচে পড়ে গিয়েছে আর জয়গোবিন্দ গীতগোবিন্দ সে উপরে রয়েছে। তো রাজাকে জগন্নাথ স্বপ্নেতে বলেছেন, তুমি গীতগোবিন্দ লিখেছ কিন্তু তোমার গীতগোবিন্দ খুব পাণ্ডিত্য ভরা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো গীতগোবিন্দ, পাণ্ডিত্য ভরা, কিন্তু জয়দেব যে গীতগোবিন্দ সে প্রেমে ভরা, তো আমার কাছে পাণ্ডিত্যের কোনো প্রাধান্য নাই, আমার কাছে প্রেমেরই প্রাধান্য আছে। তাই সেই দিন থেকে এই গীতগোবিন্দ রাজাও গ্রহণ করেছে আর জয়দেবের কাছে আত্মসমর্পণ করেছে। তো এইভাবে জয়দেব একদিন চিন্তা করছেন যে গীতগোবিন্দ একটা কাপড়ে লেখে জগন্নাথ সে কাপড় পড়বে। তো ওনার গ্রামে যে তাঁতি আছে, তাঁত কাপড় বুনে, প্রসিল্ক কাপড় বুনে, তো ওদেরকে বলছে তোমরা জগন্নাথের জন্য এই গীতগোবিন্দ লেখা কাপড় তৈরি করো, ওই কাপড় জগন্নাথ পড়বে। তখন যারা তাঁতিরা খুব খুশি হয়ে গেছে, আমরা গীতগোবিন্দ লেখা কাপড় তৈরি করব। তখন তারা বলছে আমরা করবো, কিন্তু একটা কন্ডিশন। কি কন্ডিশন? না, আপনি গাইবেন বসে বসে আমাদের সামনে আর আমরা কাপড় বুনবো। কাপড় কি কি বলবো, বুনবো, ঠিক আছে, আমরা কাপড় বুনবো। তো তখন জয়দেব রাজি হয়েছেন। তো জয়দেব সামনে বসে উনি গীতগোবিন্দ গাইবে, এরা কাপড় বুনবে, গীতগোবিন্দ প্রিন্ট হয়ে যাচ্ছে তারপর কাপড়ের উপরে। তো জয়দেব এইরকম করে সাতটা স্বর্গ মানে সাতটা অধ্যায় গীতগোবিন্দ গাইছেন আর ওরা কাপড় বুনছে, কাপড়ে সব গীতগোবিন্দ প্রিন্ট হয়ে যাচ্ছে। আর সাতটা স্বর্গ বলার পরে জয়দেবের একটু কি হয়েছে, মানে একদম ধ্যানস্থ হয়, সে ভাবে তটস্থ হয়ে গেছেন, মগ্ন, আরো গান বলতে পারছেন না, সে ধ্যানের মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন। এখন গান বন্ধ হয়ে গেছে, কাপড় বোনা বন্ধ হয়ে গেছে, তাঁতিরা আরো উনাকে জাগাতে পারছে না। তখন কি হবে, কাপড় বোনা বন্ধ হলে সাতটা মাত্র কাপড়, বারোটা কাপড় বোনা হবে, বারোটা স্বর্গ দিয়ে। তো তুমি তাঁতিরা দেখছে একটা সাধু আসছে, সাধু সুন্দর কণ্ঠে গীতগোবিন্দ গাইতে গাইতে আসছে, গীতগোবিন্দ গাইতে গাইতে আসছে, বলছে তোমরা কাপড় বোনা কেন বন্ধ করে দিয়েছ, না এখানে গীতগোবিন্দ অনুসারে এখানে কাপড় বোনা হচ্ছিল, গীতগোবিন্দ প্রভু এখনই ধ্যানস্থ হয়ে গেছেন, আমরা বুনতে পারছি না। তখন সাধু বলছে আমি গীতগোবিন্দ জানি, আমি বলবো তোমরা কাপড় বোনা। তখন সে সাধু কি করছেন, না উনি গীতগোবিন্দ অষ্টম স্বর্গ থেকে বলা শুরু করেছেন, এরা কাপড় বুনতে শুরু করেছে, যখন বারো স্বর্গ হয়ে গেছে তখন সে সাধু বলছে ঠিক আছে আমি এখন যাই। তখন তান্ত্রিক বলছে না না আপনি থাকুন, আপনি অত সুন্দর গীতগোবিন্দ জানেন, আর যদি এখন জয়দেব যখন ধ্যান থেকে মানে বাহ্য জ্ঞান পাবেন আপনাকে দেখলে খুব খুশি হবে। শুনলে না না আমার অনেক কাজ আছে, তুমি জয়দেবকে বলে দেবো যে আমি এসেছিলাম, হ্যাঁ ও গীতগোবিন্দ যেটা বাকি আছে আমি সেটা বলে দিয়ে গিয়েছি, ও সব বুঝতে পারবে বলে সঙ্গে সঙ্গে ও অন্তর্ধান হয়ে গেছে। তার কিছু সময় পরে জয়দেবের বাহ্য জ্ঞান এসেছে, জয়দেব বলছে ও আমি অনেকক্ষণ শুয়ে পড়লাম মনে হয়, অনেকগুলো শুয়ে পড়েছি, তোমাদের কাপড় বোনা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে আমি আবার গান করি, তোমার কাপড় বোনা শুরু করো। তখন তারা বলছে না কাপড় তো বোনা হয়ে গেছে, কি করে বোনা হয়ে গেল? না একজন সাধু এসেছিলেন, উনি সব গিয়েছেন আর উনার গায়ের গানের ছন্দে ছন্দে আমাদের কাপড় সব বোনা হয়ে গেছে। তখন সে বলছে এই গীত গোবিন্দ আমি আর পদ্মাবতী ছাড়া তার কেউ জানে না, সম্পূর্ণ গীত গোবিন্দ শুধু আমি আর পদ্মাবতী জানে, আর কে এসে গেয়ে গেল এখানে? তখন তিনি বুঝতে পারছেন যে স্বয়ং জগন্নাথ এসে এই গীত গোবিন্দ কাপড়ে এর গিয়ে এর কাপড় তৈরি হয়েছে। তো ১২টা কাপড় তিনি তৈরি করেছেন, তো ১২টা কাপড় সে সিল্ক কাপড়, মানে জগন্নাথের যে ড্রেস পড়ানো হয় না সেটা হলো পাটবস্ত্র বলে, পাটবস্ত্র মানে খুব দামি পাটবস্ত্র তৈরি হয়। তখন কি করেছেন না, উনি সে কাপড় নিয়ে পুরী গিয়েছেন, যে জগন্নাথকে তো জগন্নাথ পড়াবে, জগন্নাথকে পড়াতে গিয়েছেন। তখন পুরী ব্রাহ্মণ রাজি হয় না, না 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 আমরা এই কাপড় জগন্নাথকে পড়াবো না, তখন জগন্নাথকে পড়াবো না, তো রাজি হচ্ছে না। তখন জয়দেব বড় চিন্তা হয়ে গেছে, জয়দেব রাজার কাছে গিয়েছেন যে আমি অত ভক্তি করে এই কাপড় করে নিয়ে আসছি, ব্রাহ্মণরা পড়াচ্ছেন না, বলছেন না এটা জগন্নাথ গ্রহণ করবেন না। তখন পুরী রাজা বলছে ঠিক আছে আমরা কি করে জানবো জগন্নাথ গ্রহণ করবে কি না করবে, এর প্রমাণ করতে হবে। তো প্রমাণ করবার জন্য তুমি সমস্ত কাপড় নিয়ে মার্কণ্ডে পুকুরে ফেলে দাও, মার্কণ্ডে পুকুরে ফেলে দেবে, যদি কাপড় যদি ডুবে যাবে তাহলে জগন্নাথ লোক গ্রহণ করছে না, সেটা পুকুরে গেল বিসর্জন হলো, যদি কাপড় গুলো জলে ভেসে থাকবে তাহলে ব্রাহ্মণরা বাধ্য এই কাপড় জগন্নাথের সেবায় লাগাবে। তো সমস্ত বহু রাজা গিয়েছে, পাণ্ডারা সব গিয়েছে, বহু লোক সমাগম হয়েছে, আর যখন কাপড়কে সে মার্কণ্ডে পুষ্করে ফেলে দেওয়া হয়েছে, সে কাপড় না ডুবে, ডুববে কি কাপড়ে জলেই ধরে না, ওই জল ভিতরে ভাসছে আর জলও লাগে না সে কাপড়ে। তখন সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা গিয়ে সে কাপড় এনে তখন জগন্নাথকে পড়িয়েছে। এখনো প্রতি বছর সেই গ্রাম থেকে এরকম কাপড় এসে এখনো পড়ানো হয়, বলে জগন্নাথের গায়ে জড়াবে, সেই গীত জড়িয়ে পড়াবে, তাহলে নাকি জগন্নাথের ভালো ঘুম হবে। হ্যাঁ এটা বড় সিংহার বেশ রয়েছে, তো বড় সেই গীত গোবিন্দ পড়ালে ওনার ঘুমটা ভালো হয়। তো জগন্নাথের গীত গোবিন্দ গান অত ভালোবাসতেন, তো একদিন ওখানে বাগানে যে জগন্নাথের বাগান ফুল বাগানে যে মালি, তার একটা কন্যা মেয়ে ছিল, তো এই মেয়ে ভোরবেলা উঠে বেগুন বাগানে বেগুন তুলছে আর এই গীত গোবিন্দ গান করছে। তো এই গীত গোবিন্দ গান জগন্নাথের কানে পড়েছে, তো জগন্নাথের কানে পড়ে গীত গোবিন্দের প্রতি জগন্নাথ অত আকৃষ্ট হয়ে গেছেন, তো জগন্নাথ রত্ন সিংহাসন ছেড়ে মালির কন্যা গান গাইছে সেখানে চলে গেছেন। তো গীত গোবিন্দ গাইছে, জগন্নাথ তার পিছনে পিছনে হেঁটে হেঁটে শুনছেন, আর বেগুন গাছের সব কাটা লেগে পা ফুটো হয়ে গেছে, কাপড় সব ছিঁড়ে গিয়েছে, জগন্নাথের কোনো জ্ঞান নেই, তিনি একদম তন্ময় গীত গোবিন্দ শুনছেন। তো গীত গোবিন্দ শুনে শুনে দেখছেন প্রায় সকাল হয়ে যাবে, সূর্য উদয় হবে, জগন্নাথ খুব জোরে দৌড়ে দৌড়ে ওর মন্দিরে চলে এসছে, আর মন্দিরে চলে এসছে সে কাপড়ে মন্দিরে চলে এসছেন, সিংহাসন উপরে বসে পড়েছেন। আর সকাল হয়েছে, তো পাণ্ডারা দরজা খুলছে, তো দেখছে জগন্নাথের সব কাপড় ছিঁড়ে গেছে, আর জগন্নাথের কাপড়ে বিভিন্ন প্রকারের সব ময়লা লেগেছে, কাঠি লেগেছে, খড় লেগেছে, কাপড় ছিঁড়া। সব পাণ্ডাদের চিন্তা হয়ে গেল, তারা মনে করছে রাত্রির নিশ্চয় কেউ প্রবেশ করেছে, তা নাহলে এইগুলো ঠাকুরের কাপড় ছিঁড়ে গেলে কি করে, এসব অপবিত্র হয়ে গেল, মহাস্নান করাতে হবে। তো সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর পাঠিয়েছে, তো রাজা এটা শুনে খুব চিন্তায় পড়ে গেছে, বলছে আমার মনে কোনো অপরাধ হয়ে গেছে, তাহলে এইসব অশুভ জিনিস কেন দেখা যায়, ঠাকুরের কাপড় ছিঁড়ে যায়, মহিলা আসে গায়ে পড়ে থাকে, আমার কোনো অপরাধ হয়ে গেছে মনে হয়। তখন জগন্নাথ না, তখন রাজা কি করছে খাওয়া জল পান করা সব বন্ধ করে, তখন কি করেছে না সেখানে ভগবান কাছে কি পড়ে অধ্যায় পড়েছে। তো জগন্নাথ তাকে স্বপ্নেতে বলছে না না তোমার কোনো সেবায় অপরাধ হয় না, আমি গত রাত্রিতে এই মালুনি মালিকন্যার গীত গোবিন্দ গাইছিল, তো আমি সেই শুনতে গিয়ে বেগুন বাগানে কাটায় আমার কাপড় ছিঁড়ে গেছে, তো আমি মালিকন্যার গান শুনতে খুব ভালোবাসি। তখন রাজার চিন্তা পড়ে গেল যে এরকম জগন্নাথ কখনো সময় গান শুনতে গিয়ে গিয়ে আর না ফেরে মন্দিরে, তো মহা সমস্যা হয়ে যাবে। তখন রাজা বলছেন তুমি কালকে আমাকে গীত গোবিন্দ খুব ভালো লাগে, আমি ঘুমাবার আগে প্রতিদিন গীত গোবিন্দ শুনতে চাই, তুমি মালিকন্যাকে নিয়ে আসো কালকে থেকে। তখন রাজা সঙ্গে সঙ্গে গিয়ে সে মালিককে বলেছে যে এরকম ভগবান আমাকে স্বপ্নতে বলেছেন, তোমার কন্যা গীত গোবিন্দ জানে তো এখানে এসে গাইবে। তো মালিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। তখন সে কন্যাকে এনে তখন পুরীতে তার থাকা খাওয়া সব ব্যবস্থা করেছে। তো সেই দিন থেকে এখানে মাহারি বলে মাহারি, তখন তারা কি করে এরকম কন্যা দেবদাসী তারা গীত গোবিন্দ গাইবে, ভগবান যখন স্বয়ং যাবে গীত গোবিন্দ গাইবে আর নাচবে, এরকম প্রণালী ছিল। বর্তমান তার নেই, আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কিন্তু গীত গোবিন্দ গায় সবসময়, ভক্তরা গীত গোবিন্দ গায়। গীত গোবিন্দ জগন্নাথের অত প্রিয় ছিল। আমি আরেক জায়গায় পড়ছিলাম যে এটা বাংলা বইতে পড়েছিলাম, যেটা বড় জমিদার ছিল, একবার ওই জমিদার বাড়িতে ডাকাত ঢুকে, তো ডাকাত পড়ে আর ডাকাতরা সব চুরি করে নিয়ে যায়, ঠাকুর ঘরে সোনা অলংকার বিগ্রহ চুরি করে নিয়ে যায়, তার সঙ্গে তার শালগ্রাম শিলা ছিল, ওই শালিগ্রামও চুরি করে নিয়ে যায়। তো শালিগ্রাম আর কি করে, ওরা তো মনে করে পাথর, ওদের কি কাজে লাগবে। তো ওই শালিগ্রাম শিলাকে একটা মুচির কাছে তারা বেচে দেয় অল্প পয়সায়, এক টাকা দিয়ে একটা মুচিকে দিয়ে দেয়। তো মুচিকে বলে এই শাল, মুচিতেও বলে ভালো এটা ভালো কাজে লাগবে পাথর, আমার তার জুতো দিয়ে পেরেক দিয়ে আমি সেলাই করতে পারবো। তো কি করে সেই শালিগ্রাম শিলাটা নিয়ে এই পেরেক ঠুকাতো জুতো তৈরি করবার জন্য। আর তখন ওড়িশায় এই গীত গোবিন্দ অত ফেমাস হয়ে গেছিল, প্রসিদ্ধ হয়ে গেছিল, যে গ্রামে গঞ্জে সব লোকেরা, সে ব্রাহ্মণ থেকে শুরু করে হাড়ি ডোম সবাই এক লাইন দুই লাইন করে গাইত গীত গোবিন্দ। আর ও শুনেছে কোথা থেকে গীত গোবিন্দ, তো ও সারাদিন গীত গোবিন্দ এক লাইন গাইত আর জুতো সেলাই করত। তো একদিন একটা ব্রাহ্মণ ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তা দিয়ে দেখছে যে এই মুচি এটা পাথর দিয়ে জুতো সেলাই করছে। তো ব্রাহ্মণ চিনতে পারছে এটা পাথর না, এটা নারায়ণ শিলা। তো আরে রে তুমি হতভাগা কি করছো, এই নারায়ণ শিলা দিয়ে তুমি জুতো সেলাই করছো? তো নারায়ণ শিলা কি বুঝো, তো নারায়ণ শিলাই কিছু বুঝে না। তো তখন ব্রাহ্মণ বলছে যে তুমি এটা হচ্ছে শালগ্রাম শিলা, তুমি শিলা আমাকে দাও, আমি ঘরে নিয়ে পুজো করবো। মুচি বলে তুমি পুজো করবা যা করো, আমার তো টাকা লাগবে, আমি এক টাকা দিয়ে কিনেছি এটাকে, তুমি যদি এক টাকা আমাকে দিবে তাহলে তোমাকে আমি ফেরত তোমাকে আমি দিয়ে দেবো। তখন ব্রাহ্মণ এক টাকা কি ব্যাপার, এক টাকা দিয়ে তখন খুব আগ্রহ করে শালিগ্রাম শিলা ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে বিরাট উৎসব করেছে, সে পঞ্চগব্য দুধ দই মধু দিয়ে খুব সুন্দর করে অভিষেক করিয়েছে, করিয়ে তার অলচর রেখে পূজা করছে। তো একদিন গেছে, দুই দিন গেছে, তিন দিন গেছে, চতুর্থ দিন ভগবান আবির্ভূত হয়েছেন সে ব্রাহ্মণের স্বপ্নতে। আবির্ভূত হয়ে বলছেন তাকে, তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে সে মুচির ঘরে দিয়ে আস। বলছে কেন, আরে তোমাকে মুচি তোমাকে দিয়ে জুতো সেলাই করছে, সেখানে কেন আবার যাবে? বলে আমি ওর ঘরে জুতো সেলাই করবো, তোমার ঘরে এই মহা অভিষেক আমি চাই না। কেন না, মুচি জুতো সেলাই করলে কি হবে, ওই যে এক লাইন গীত গোবিন্দ গাইতো, এই গীত গোবিন্দ শুনে আমার অত আনন্দ আছে, আমি বরং তার পেরেক ঠুকাবো, সে গীত গোবিন্দ শ্রবণ করবো। জগন্নাথ দেখুন গীত গোবিন্দ কত ভালোবাসে, সেদিন তারা এখনো গীত গোবিন্দের কাপড় পাওয়া যায়। একবার একটা পান্ডা নিয়ে এসে গুরু মহারাজকে এই গীত গোবিন্দের কাপড় দিয়েছিলেন, ওড়িয়া অক্ষরে সংস্কৃত ভাষা, ওড়িয়া করে ওরা এরকম সেলাই করে, না সেলাই করে না, বুনে কাপড়টা বুনে, সে বুনার সঙ্গে সঙ্গে গীত গোবিন্দ শ্লোক সেখানে বেরোবে, এরকম সাইজ মানে মেশিন ওদের সাইজ করা আছে, ওড়িয়া আখের গীত গোবিন্দ লেখাটা সেটা সেরকম এসে যাবে। জয় কবি জয় দেব গীত গোবিন্দ কি। তো এরকম ভগবান জগন্নাথ কিভাবে ভক্তের জিনিসকে ভালোবাসে, ভক্ত প্রদত্ত জিনিসকে ভালোবাসে আমরা এখান থেকে বুঝতে পারছি। তো আরেকটি লীলা আছে জগন্নাথে, সেখানে একটা পান্ডা ছিল, জগন্নাথের পান্ডা, ওই পান্ডা খুব গরিব ছিল, ও কি করতো না সারাদিন শুধু গীতা আর ভাগবত পড়তো, সারাদিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো, আর প্রতিদিন অষ্টাদশ অধ্যায় গীতা অধ্যয়ন না করলে ও বাহিরে বেরোবে না, আঠেরো অধ্যায় গীতা পাঠ করবে তারপরে বাহিরে বেরোবে। তো একটা সময় এসছে ও গীতা পড়ছে, এই ব্যাপারে দুটো লীলা, একটা সাউথ ইন্ডিয়াতে একটা লীলা বলে আর পুরীতে এইরকম হয়েছে, একটু পার্থক্য দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। দক্ষিণ ভারতে যে লীলাটা আছে ও লীলা অনুসারে, ও একটা ব্রাহ্মণ সেখানে ছিল, ও গীতার ভক্ত ছিল, একদিন গীতা পড়তে পড়তে ওই শ্লোকটা পড়েছে, অনন্য চিন্তা তমাং যে যেন পর্যপাশেতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষম ব্যহাম্যাম।
তখন সে কি করছে? বলছে ভগবান বলছেন অন্য কোনো কিছু চিন্তা না করে শুধু আমার ভজনা করলে, যদি তার কিছু না থাকে আমি দিব, আর থাকলে আমি তাকে গার্ড দিব, সুরক্ষা করবো। তুমি ব্রাহ্মণ বিশ্বাস হয় না, অত হয় নাকি যে আমি যদি কাজ না করি কি করে ভগবান দেবে? ও নিজে কি করেছে না, ওটা কেটে ফেলেছে ওই শ্লোকটাকে। কিন্তু পুরীতে যেটা হয়েছিল সেটা কি হয়েছে না, এই ব্রাহ্মণই বলছে যে তুমি সারাদিন কি করো, শুধু সারাদিন এখানে বসে থাকো, খালি গীতা ভাগবত পাঠ করো, কোথায় কি কাজকর্ম করো না, এখন সংসার চলবে কি করে? তখন এই পাণ্ডা বলছে আরে সংসার কি আমি চালাবো নাকি, সংসার তো সব ভগবান চালাচ্ছে। তুমি দেখছো না ভগবান গীতা কি বলছেন, ভগবান বলছেন যে আমার যে ভক্ত হয়ে যাবে আমি তাকে ভালোভাবে চালাবো। তখন তার স্ত্রী বলছে আরে সেই ভগবান তো অন্য যুগের কথা, সেগুলো অন্য যুগে বলেছে, সেই যুগে ভগবান এরকম করতেন, কলিযুগের ভগবান আর সেরকম আছে নাকি? এখন তুমি যদি কাজকর্ম না করবে তোমার ঘর খুলে তোমাকে সেখানে খাওয়াই দিয়ে যাবে, এরকম কলিযুগের ভগবান করে নাকি? তখন এই ব্রাহ্মণ একটু রেগে গিয়ে বলছে কি বলছো, যে ভগবান কথা এখন মিথ্যা হয়ে গেছে, তাহলে তুমি কি ভগবানের দেখে শ্লোকটা তাকে ভগবান একটা মিথ্যা, এটা তুমি কাটতে পারো, ভগবান কথা তুমি কাটতে পারো? তখন তার স্ত্রী রেগে, তখন তো খাওয়া দাওয়ার নাই কিছু, আর তা খুব রাগ হয়েছে, তখন সে কি করেছে না নিয়ে এটা লেখনী নিয়ে ওটাকে তিনবার কেটে দিয়েছে। হ্যাঁ যা ভগবান কথা সব মিথ্যা, এরকম করছে। তখন তো পাণ্ডার খুব চিন্তা হয়ে গেছে যে আমার কি অপরাধ করলো তুমি, তুমি ভগবানের কথা এরকম দাগ দিয়ে কেটে ফেলেছ। হ্যাঁ এরকম করে খুব কান্নাকাটি করে তখন গিয়ে ঘরে শুয়ে থাকলো। যে ব্রাহ্মণী শুয়ে আছে, ছেলে মেয়েরা সব কান্নাকাটি করছে, কিন্তু ব্রাহ্মণী তার ঘুম লাগে না। জয় শ্রী রাধা গোবিন্দ কি। তখন ইতিমধ্যে কি হয়েছে না, একটা কেউ দরজায় এসে ডাকছে, দরজায় আঘাত করছে, ব্রাহ্মণী তার ঘুম লাগে না, দরজা খুলছে, দেখছে সুন্দর সুস্থ সবল দুটো ছেলে, তারা কি করছে একটা ঝুড়ি করে অনেক বিভিন্ন প্রকার জিনিস নিয়ে এসছে, ডাল চাল সবজি। তো বলছে যে তোমার স্বামীর বন্ধু পাঠিয়েছে। তো তোমার স্বামীর বন্ধু পাঠিয়েছে, কে পাঠিয়েছে? আমার স্বামীর এরকম কে বন্ধু আছে যে অত জিনিস পাঠাবে ওর জন্য? ও তো কাজকর্ম কিছু করে না, ওর জন্য অত জিনিস কি পাঠাবে? বলছে হ্যাঁ তুমি এগুলো রেখে দাও, আমি তাড়াতাড়ি চলে যাবো, আমার কাজ আছে। তখন কি করছে ব্রাহ্মণী, ও ঝুড়ি থেকে বাহির করা শুরু করেছে। তো বাহির করছে চাল ডাল সবজি তেল, যত বাহির করছে ঝুড়ি আর খালি হচ্ছে না, আর ঘর ভর্তি হয়ে গেছে, হ্যাঁ তো ঝুড়ি আর খালি হচ্ছে না। ব্রাহ্মণী বুঝলেন কি ব্যাপার, তো অনেক সব গুছিয়ে দিচ্ছে রেখে দিয়েছে। তখন এই ছেলেটা বলছে আমাকে তাড়াতাড়ি আমি চলে যাবো, আমার ঝুড়ি ফেরত দিয়ে দাও। তো ব্রাহ্মণী বলছে না না তুমি অত পরিশ্রম করে এসেছ, তো তুমি একটু এখানে থাকো, আমি একটু রান্না টান্না করে দিয়ে যাব, তারপরে খেয়ে দিয়ে যাবো। এইখানে আবার সাউথ ইন্ডিয়ার লীলা পুরী লীলা একটু পার্থক্য হয়েছে। তো সাউথ ইন্ডিয়াতে বর্ণনা করা জেলা হয়েছিল, বর্ণনা করা হয়েছে যে বুড়ি বলছে তোমাকে কে পাঠালো, সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ স্নান করতে গিয়েছে। তো এই ছেলে দুটো এসে বলছে তোমার স্বামী পাঠিয়েছে, স্বামী পাঠিয়েছে, স্বামী তো কাজ করে না বলে আমাদেরকে ভালো করে পিটিয়েছে, পিটিয়ে পাঠিয়েছে, দেখো আমার পিঠে দাগ পড়ে গেছে, আর বুড়ি রেগে গেছে, হ্যাঁ যে এই পাণ্ডা এখানে অত ভক্তি দেখায় আর ছোট ছোট ছেলেদেরকে আরো মেরেছে, তো রেগে আছে। একে তারা সাউথ ইন্ডিয়াতে বর্ণনা করা হয়েছে, পুরী লীলায় বর্ণনা করা হচ্ছে যে যখন এ বলছে যে না তুমি থাকো, আমি তো রান্না করতে খেয়ে যাবো, বারম্বার বাধ্য করছে, বলছে না আমাদের অনেক কাজ আছে। ও বলছে তোমরা কোথা থেকে এসছো? বলছে আমরা নন্দ মহারাজের ছেলে, আমরা গরু চড়াই, আর যখন যার যা লাগে তার বাড়িতে গিয়ে দিয়ে আসি, এরকম বলছে। বুড়ি আর কিছু বুঝতে পারে না, তো আমরা গরু চড়াই, যার যা লাগে বাড়িতে দিয়ে আসি। তো বুড়ি বলছে ঠিক আছে তুমি থাকো, রান্না করে তুমি খেয়ে দিয়ে যাবে। তোরা বলছে না না আমরা খাবো কি করে, আমাদের জিহ্বা কেটে গেছে দেখতে পাচ্ছ না? তখন জিহ্বা দেখিয়েছে তিনটে দাগ পড়ে গেছে, আমাদের জিহ্বা কেটে গেছে, তাই আমাদের খুব কষ্ট হচ্ছে, তো আমরা খেতে পারবো না, তো চলে গেছে। তখন বুড়ি সব রান্না টান্না করে তখন গিয়ে পাণ্ডাকে জাগিয়েছে যে তাড়াতাড়ি উঠে সব রান্না হয়ে গেছে খাবে। তো রান্না হয়ে গেছে, কি রান্না হয়ে গেছে, তুমি কি করে পেলো এসব জিনিস? তখন ব্রাহ্মণ পাণ্ডা উঠেছে যে ঘর বাড়ি সব খাবার জিনিসে ভর্তি হয়ে রয়েছে। তখন বুড়ি বললো যে এরকম তোমার বন্ধু পাঠিয়েছে? কে আমার বন্ধু পাঠিয়েছে? হ্যাঁ একটা একদম ছেলে আসলো, বলে আমি নন্দ মহারাজের ছেলে, আর আমি গরু চড়াই, আর এরকম যার যা লাগে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসি বলে তোমার বন্ধুও বললো। তখন তো বললো যে আমি ওকে বললাম আমি একটু রান্না করছি, তুমি অপেক্ষা করো। তো বলছে না না আমার এখন জিহ্বা কেটে গেছে, আমি জিহ্বাতে খেতে পারি না, খুব কষ্ট হয়, এরকম বলে চলে গেছে।
তখন এই পান্ডা বুঝতে পেরেছে, পান্ডার তো বুদ্ধি আছে, বুঝতে পেরেছে। তো বলছে আহা, যে তোমার জন্য ভগবানের এই দশা হয়েছে। কেন ও বুঝতে পারছে, ও যে গীতায় গিরা দিয়ে দিয়েছে, তো সেই জন্যই তো ভগবান, ভগবানের বাণী ভগবানের প্রসাদ অভিন্ন। তো গীতা যে তিনটে গিরা দিয়েছে, তো ভগবানের মুখ কেটে গেছে। পান্ডা বুঝতে পারছে যে তোমার জন্য আজকে ভগবানের মুখ কেটে গেছে। তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে তুমি অত ভাগ্যবতী যে তুমি ভগবানকে দর্শন করতে পারছ। তো এরকম করে তাকে খুব আলিঙ্গন করেছে। তো এরকম দুইজন তুমি প্রসাদ পেবে, পাবে আর কি। তো চিন্তা হয়ে গেছে যে ভগবানের চরণে আমাদের বিরাট অপরাধ হয়ে গেল। তখন সে মাতাজিও বুঝতে পেরেছে, হ্যাঁ হ্যাঁ তো বিরাট অপরাধ হয়ে গেল, তো এখন কি হবে। তখন ওরা সঙ্গে সঙ্গে বলছে তাড়াতাড়ি আমরা যাই মন্দিরে গিয়ে ভগবান কাছে, আমাদের যেন অপরাধ মার্জনা হয়, আমরা দোষ ক্ষমা চেয়ে আসি। তখন তারা কি করছেন, তাড়াতাড়ি জগন্নাথ মন্দিরে এসেছে। জগন্নাথ মন্দির তখন দরজা খোলে না, তারা অপেক্ষা করেছে দরজা খুলবে। তো এরা গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে আছে। আর যখন দরজা খুলেছে তখন দেখছে এই পান্ডা তার স্ত্রী দেখছে যে জগন্নাথের মুখ থেকে তিনটে ধারার রক্ত বয়ে যাচ্ছে, তিন ধারার রক্ত বয়ে যাচ্ছে। তো এইভাবে জগন্নাথ প্রমাণ করে দেখিয়ে দিলেন তার ভক্তকে, হ্যাঁ, যে আমি আর আমার কথা অভিন্ন। তাই আমাদেরকে দেখতে হবে যে ভগবানের কথা কত অকাট্য, কেউ তা কাটতে পারে না। বর্তমানে বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে কত কিছু করে, কিভাবে তবুও তাদের থিওরি পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা থিওরি দিচ্ছে 5 বছর 10 বছর পরিবর্তন হচ্ছে। ভগবান 5000 বছর আগে গীতা বলেছেন, এই পর্যন্ত সে কেউ পরিবর্তন করতে পারে না। আর একজন এই পরিবর্তন করতে চেষ্টা করেছিল লাল গিরা দিয়ে, হ্যাঁ, কিন্তু তাতে তার ফল কিরকম হলো। তো ভগবান তিনি বিগ্রহ হয়েও কিভাবে ভক্তের সঙ্গে এইভাবে ব্যবহার করছেন। এরকম আর একটা লীলা একটা পান্ডার সঙ্গে হয়েছিল, তলিচ্ছা মহাপাত্র কাহিনী আমি আগে বলেছি, হয়তো তোমরা শুনেছ। এই তলিচ্ছা মহাপাত্র এই ছোটবেলা থেকে জগন্নাথের পরম ভক্ত ছিল, আর ছোটবেলা থেকে ভগবানের শৃঙ্গার করত, ভগবানকে সাজাত। তো তখনকার সময়ে এই রাজা পুরীতে থাকতেন না, রাজা খোর্ধা কটক বিভিন্ন জায়গায় থাকতেন, আর কোনো কোনো সময় জগন্নাথ দর্শন করতে তিনি আসতেন। আর রাজা তো হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রথম পূজারী রাজা। তো রাজা যখন আসবে তখন মন্দিরে কেউ থাকবেন, শুধু রাজাই দর্শন করবে। তো একদিন সকালে এই তলিচ্ছা মহাপাত্র শৃঙ্গার করছে, এই সময় একজন লোক এসে বলছে, ও তলিচ্ছা মহাপাত্র শুনেছেন, শুনেছেন তো রাজা এখন দর্শন করতে আসবে। তো ও ব্যস্ত হয়ে গেছে, আরে রাজা দর্শন করতে আসবে। তো এখনই তো রাজা যখন দর্শন করতে আসেন, তো রাজা মহাপাত্রের কাছে চায় যে কিছু জগন্নাথের প্রসাদ দাও। তো জগন্নাথের ফুলের মালা প্রসাদ দে। তো তলিচ্ছা মহাপাত্র চিন্তা করছে, এখন তো জগন্নাথের গলায় কোনো মালা নেই, যদি রাজা আসে চায় তাহলে আমি কী প্রসাদ দেব। তো তলিচ্ছা মহাপাত্রের গলায় একটা নিজের মালা ছিল, তো ওই মালাটা কি করেছে, খুব তাড়াতাড়ি করে জগন্নাথকে পড়িয়ে দিয়েছে। তো তারপরে রাজা এসেছে, রাজা এসে জগন্নাথের দর্শন করেছে, স্তব স্তুতি করে বলছে, মহাপাত্র আমাকে যে জগন্নাথের প্রসাদ দাও। তো তলিচ্ছা মহাপাত্র কি করেছে না, ওই প্রসাদটা নিয়ে, ওই মালাটা নিয়ে রাজাকে দিয়েছে। আর খুব সুন্দর সাদা জুঁই ফুলের মালা ছিল। তো রাজা গলায় দিয়ে তার রাজপ্রসাদে ফিরে গেছে। ফিরে গিয়ে রাজা সিংহাসনে বসে ও মালাটা দেখছে আর শুনছে, খুব সুন্দর সাদা ফুলের মালা। তো দেখছে ওই মালা ভিতরে লম্বা কালো চুল। তো রাজা মনে করছে, আরে এই চুল আসলো কি করে ভিতরে, কারণ ও তো জানে জগন্নাথের মাথায় কোনো চুল নেই, তাহলে চুল আসলো কি করে। তখন ও বুঝতে পেরেছে যে পান্ডা নিশ্চয়ই মালা পড়েছিল, তো ওর মাথার চুল এই মালাতে এসে গেছে। তখন মন্ত্রীকে বলছে, তাড়াতাড়ি পান্ডাকে মহাপাত্রকে এখানে ডাকো। তখন মন্ত্রীকে মহাপাত্রকে বলছে যে রাজা তোমাকে ডাকছে। তখন ও বুঝতে পেরেছে যে কিছু গড়বড় হয়েছে, এখনই তো ভয় পেয়ে গেছে যে রাজা নিশ্চয় জেনে গেছে না কিছু, তো কেন আমাকে রাজা ডাকছে। তা নাহলে তলিচ্ছা মতো ভয়তে ভয়তে আসছে। তখন রাজা জিজ্ঞাসা, ও মহাপাত্রে তুমি যে আমাকে জগন্নাথের প্রসাদে মালা দিল, আমি তাতে একটা কালো চুল দেখলাম, তো জগন্নাথের মাথায় কবে থেকে চুল হয়েছে। তখন এ ভয় পেয়ে গে থতক হয়ে গেছে, কি বলবে কি না বলবে কিছু চিন্তা না করে ভয়তে বলে ফেলেছে, ও আপনি জানেননি জগন্নাথের মাথাতে কবে থেকে চুল হয়েছে, আপনি দেখেননি, এরকম বলে ফেলল। তোর জগন্নাথের মাথায় কবে থেকে চুল হয়েছে আপনি দেখেননি। তখন রাজা আরো রেগে গেল, তুমি আমার সাথে কি ঠাট্টা করছো যে বলছো জগন্নাথের মাথায় চুল হয়ে গেছে। তো রেগে বলছে, ঠিক আছে আমি কালকে সকালে যাব মন্দিরে, তুমি জগন্নাথের মাথায় আমার চুল দেখাবে, আর আমাকে চুল দেখাবো, যদি না দেখাতে পারো তোমাকে রাজ্য থেকে বহিষ্কার করবো, তোমার গর্দন কেটে দেবো আমি, এরকম বললো। তলি সামন্ত খুব ভয় পেয়ে গেল। তলি সামন্ত তো জানে জগন্নাথ মাথায় চুল নেই, তো রাজা আসে দেখবে তো আমার গেল। সেদিন গেছে জগন্নাথের পূজা অর্চনা করে আরতির দিকে ভোগ লাগিয়েছে, জগন্নাথকে শয়ন দিয়ে জগন্নাথ এসে প্রার্থনা করছে, হে প্রভু আপনি আমার মতন একটা অযোগ্য ব্যক্তিকে কেন আপনার সেবক করে রেখেছেন? আমি অত মূর্খ যে আমার পড়া গলার মালা আপনার গলায় দিয়ে দিলাম, তাহলে আপনি যে আপনার সুদর্শন চক্র দিয়ে আমার শিরচ্ছেদ করতেন আমি তাতে খুশি হতাম, কেন যে আমি অতক্ষণ বেঁচে আছি আমার মতন অযোগ্য ব্যক্তিকে কেন আপনি বাঁচিয়ে রেখেছেন? কিন্তু আপনি না মেরে এই রাজাকে দিয়ে আমাকে মারাবেন, এই রাজশাস্তি, আমি রাজশাস্তি রাজদণ্ড পাবো? আপনার সেবক হয়ে রাজা আমাকে দণ্ড দেবে, এই তো আমার সহ্য হবে না। তাই আপনি আজকে রাত্রির মধ্যে কোনো ব্যবস্থা করুন, তা নাহলে আমি রাজা আসার পূর্বে বিষ পান করে আমি আত্মহত্যা করো, আর কোনো খাওয়া দাওয়া না করে তখন মন্দিরের দরজায় চাবি লাগিয়ে দিয়ে খাওয়া দাওয়া না করে একটা বিষ, এক কাপ বিষ নিয়ে ও মাথার কাছে রেখে ঘুমালো, সকালে রাজা যদি আসে ইতিমধ্যে কোনো ব্যবস্থা না হয়ে থাকে তাহলে সে বিষ পান করো, কিন্তু রাজদণ্ড সে গ্রহণ করবে না। তো গিয়ে শুয়ে পড়েছে, কিন্তু ভগবান জগন্নাথের আর ঘুম লাগছে না, আর ঘুম হচ্ছে না, কি করে ঘুম হবে, ভক্ত না খেয়ে শুয়ে আছে চিন্তায়। তখন জগন্নাথ গিয়েছেন তলিচা মহাপাত্রের কাছে, গিয়ে বলছেন তলিচা মহাপাত্র তুমি খাচ্ছ না কেন, না খেয়ে অনাহার কেন শুয়ে আছ? তলিচা মহাপাত্র অনাহার কি, কালকে সকালে আমার মাথা কাটা যাবে, ঘুমাবো কি? তখন ভগবান বলছেন কেন তোমার মাথা কাটা যাবে? না এরকম আমি বলে ফেলেছি যে আপনার মাথায় এরকম চুল আছে, কিন্তু রাজা বলছে চুল না দেখতে পারলে আমার মাথা কেটে দেবে, আর আপনার মাথায় তো চুল নেই, রাজা এসে দেখবে চুল নেই, তখন আমার মাথা কালকে শিরচ্ছেদন হবে, তাই জন্য আমি শিরচ্ছেদ হওয়ার আগে বিষ এনে রেখেছি, বিষ পান করবো। তখন ভগবান বলছেন যে তুমি কি করে বলছো যে আমার মাথায় চুল নেই, তুমি আমার কাছ থেকে এসেছ, তোমার মাথায় চুল আছে আর আমার মাথায় চুল নেই, তাহলে তোমার মাথায় চুল আসলে কি করে? তখন ভগবান বলছেন যে তুমি যাও, কালকে সকালে সূর্য উদয় হওয়ার এক ঘন্টা পূর্বে আমার মন্দিরে যাবে, গিয়ে দেখবে আমার মাথায় সুন্দর চুল রয়েছে। তখন তলচা মাথা খুব খুশি হয়ে গেল, বাহ কোনো চিন্তা নাই। তারদিন সকালে একদম সূর্য আর কি তার ঘুম হয়, তাড়াতাড়ি উঠে স্নান টান করে ভালো কাপড় চুপড় পরে দরজা খুলে দেখছে জগন্নাথের পিছনে গিয়ে জগন্নাথের মাথায় লম্বা লম্বা চুল, সে কালো চুল খুব সেন্টেড অয়েল দিয়ে চুল মাখানো আর ভালো ভালো ফুল দিয়ে সাজানো, সে চুল একদম সিংহাসন নিচে পর্যন্ত পড়ে আছে, লম্বা লম্বা চুল পড়ে আছে। আর দেখে তলিচা মাথা খুব খুশি হয়ে গেছে, বাহ আর কোনো চিন্তা নেই এখন। সে প্রফুল্ল মনে কি করছে, ভগবান ঠাকুরের বাসন মাজছে, ঘর পরিষ্কার করছে, আর সে আনন্দ মনে সেবায় লেগে গেছে। সূর্যোদয় হয়েছে, যখন রাজা এসেছে, তো রাজা এসে খুব রেগে গিয়েছে, একটু রেগে রেগে আসছে, রেগে বলছে কারণ রাজা তো জানে জগন্নাথ মাথায় চুল নেই, তো দেখাতে পারবে না, আজকে কে শাস্তি দেবে। সে বলছে ও মহাপাত্রে দেখা কোথায় জগন্নাথের মাথায় হ্যাঁ চুল আছে। তখন ইয়ে আর কেয়ার করছে না, বলছে ওর বাসন মেজে যাচ্ছে, বলছে আমি দেখাবো কেন, তুমি গিয়ে দেখো না চুল আছে কি না আছে। তো ওর জগন্নাথ রাজাকে কেয়ার করে নাকি, দেখ চুল তো হয়ে গেছে, সে বাসন মাজতে বলছে তুমি গিয়ে দেখো চুল হয়েছে কিনা। তখন রাজা গিয়েছে, যে ভিতরের পিছনে গিয়ে দেখছে সত্যি সত্যি জগন্নাথ লম্বা লম্বা একদম কালো মচমচ চুল, আর সুগন্ধ আমলকি আমলকি তেলের গন্ধ আসছে, আর বিভিন্ন ফুল দিয়ে ওই চুল সাজানো আছে। তো রাজা দেখে তো আশ্চর্য হয়ে গেছে, আরে জগন্নাথের মাথায় চুল আসলে কি করে? তখন রাজা বলছে না না এ বেটা মনে হয় রাত্রিরে আঠাটা দিয়ে কিছু চুল লাগিয়ে দিয়েছে মনে হয়। এটা চিন্তা করে রাজা আরো খেপে গেছেন, বলছে ও তোমার অত সাহস, তুমি আমাকে ঠকাবো যেন রাতের জগন্নাথের মাথায় এরকম ফলস চুল পড়িয়ে দিয়েছ, আঠা আঠা দিয়ে ফলস চুল পড়িয়ে দিয়েছ? তখন তলছে বলছে না হজুর না হজুর, আমি ফলস চুল পড়ি না, আপনি ভালো করে দেখুন না, এটা আসল চুল, এই আসল চুল ওনার মাথায় উঠেছে। তখন রাজা একটু ভালো করে দেখছে, দু চারটে চুল ধরে দেখছে এটা আসল চুল কি না। তখন রাজা বিশ্বাস করছে কি কি আসল চুল হবে, গেছে এই চার পাঁচটা চুল ধরে জোরে টেনেছে, ভাবছে টেনে দিলে ওই চুলগুলো বেরিয়ে আসবে, টেনে দিয়েছে তখন চুলগুলো হাতে চলে এসছে, আর জগন্নাথের মাথা থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বইতে শুরু করেছে। জগন্নাথের তার মাথার আসল চুল ছিল, নকল চুল নয়, তো সঙ্গে সঙ্গে জগন্নাথ মাথার রক্ত ঝরতে শুরু করেছে। তো রাধা সঙ্গে সঙ্গে দেখে সেখানে ফ্যান্ট মূর্ছা হয়ে পড়ে গেছে, কি অপরাধ আমি করলাম, হ্যাঁ আমি জগন্নাথের মাথা থেকে চুল ছিঁড়ে ফেললাম, আর রক্ত জগন্নাথের গা থেকে বেরোলে কি অবস্থা হবে? তো সে মূর্ছা হয়ে পড়ে গেছে, আর সে তলিচা মহাপ্রভু থেকে সেও মূর্ছা হয়ে গেছে, আমাদের কি অপরাধ হয়ে গেল জগন্নাথের চরণে? যখন দুজনের জ্ঞান ফিরেছে, তখন দুজনে গিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমাদের অপরাধ হয়ে গেছে, আমাদের অপরাধ মার্জনা করো, আমরা ভুল করেছি। তখন জগন্নাথ তখন বলছে, না না তোমাদের কোনো অপরাধ নেই, তোমাদের কোনো ভুল নেই, আমার আসলে কিছু অসুবিধা হয় না। তখন রাজাকে বলছে যে হে রাজা তুমি জেনে রাখো, এই জগতে কোনটা ঠিক কোনটা ভুল এটা কোনো শাস্ত্র কোনো ভালো মন্দ বুদ্ধি দিয়ে বিচার করবে না, আমার ভক্তের মুখ থেকে যেটা আসবে সেটাই ঠিক বলে তুমি গ্রহণ করবে, আমার ভক্ত যেটা বলবে। যদি আমি বেদে কোনো কিছু বলেছি আর ভক্তটা উল্টো বলে ফেললো, তাহলে উল্টোটাই সোজা বলে গ্রহণ করতে হবে, সেটাই ঠিক বলে গ্রহণ করতে হবে তোমাকে। ভগবান কত দৃঢ়তার সহ বলছেন। হ্যাঁ, দক্ষিণ ভারতে এরকম একটা লীলা হয়েছিল। ওখানে দক্ষিণ ভারতে একটা ব্রাহ্মণ ছিল, কি ভট্ট, নারায়ণ ভট্ট। হ্যাঁ, ও তামিল ভাষায় ভাগবত লেখেছে, তামিল ভাষায় ভাগবত লেখে না, ওই সাউথ ইন্ডিয়ান ভাষায়। ও ভাগবত অত বড় বড় সংস্কৃত পণ্ডিত ছিল, ও ভাগবত লেখেছে মানে কি, তার সামনে গুরুবায়ুর ভগবান বসতেন, আর ও জিজ্ঞাসা করবে লেখবার আগে যে তুমি কি মৎস্যরূপ নিয়ে অবতীর্ণ হয়েছ, সে বলবে হ্যাঁ, তারপরে লেখবে তুমি কি বরাহরূপে অবতীর্ণ হয়েছিল, তুমি কি এই লীলা করেছ, সে হাঁ হাঁ করবে, সে লেখবে বসে বসে। অত বড় ব্যক্তি, এখনো তার ভাগবত সেখানে পাঠ হয়, ভগবান সঙ্গে কনফার্ম করে লেখেছে। তো ও বিরাট বিদ্যান পণ্ডিত ছিল। একদিন গুরুবায়ুর মন্দির দরজা খুলেছে, একটা গ্রামের লোক এসেছে, তো গ্রামের লোক এসে বিষ্ণু সহস্রনাম পাঠ করছে, তো ভগবানের স্তব স্তুতি করছে। তো গ্রামের লোক তো ভালো সংস্কৃত জানে না, তো তখন ও একটা জায়গায় ভগবানকে অমরপতি বলে বর্ণনা করা হয়েছে। অমর মানে কে? অমর দেবতা, মানে দেবতাদের পতি বলা হয়েছে। তো গ্রামের লোক ভালো বলতে জানে না, সংস্কৃত জানে না, ও ভুলে ওজন গাইছে মরপতি বলে গাইছে, অমরপতি না বলে মরপতি গাইছে। তো রোজ এই নারায়ণ ভট্ট শুনছে এই গ্রামের লোকটা আছে এরকম ভগবানকে মরপতি বলে বলছে, তো ওর গায়ে লেগেছে, আরে ভগবান অমরপতি আর ইয়ে মরপতি বলছে, মর মানে কি যারা মরে গেছে। হ্যাঁ, তো তখন একদিন তোকে ধাক্কা দিয়েছে, বুঝলে, তুমি এটা কি বলছো মরপতি মরপতি, ভগবান অমরপতি আর ভগবান কি মরপতি, ভগবান কি গাছপালা কাঠ পাথরের পতি, বলে তাকে ধাক্কা দিয়ে মন্দির থেকে বাহির করে দিয়েছে। তো সে ভক্ত, ভগবানের বড় ভক্ত, সে মন দুঃখে চলে গিয়েছে। তখন গুরুবায়ুর ভগবান রাত্রিরে এই নারায়ণ ভট্ট স্বপ্নতে এসেছেন, খুব রেগে, তুমি বেশি পণ্ডিত হয়ে গেছ, তুমি বেশি পণ্ডিত হয়েছ, আমার ভক্ত এসে আমাকে বন্দনা করছে, তুমি তার ভুল ধরেছ, তুমি বলছো আমি অমরপতি মানে অমরদের পতি আমি, আর আমার ভক্ত বলছে আমি মরপতি, তুমি বলছো ভুল, তাহলে মরদের পতি কে তুমি? হ্যাঁ, বলছে যে আমি অমরপতি যদি সে ভুল বললো, মরদের পতি তুমি বলছো ঠিক নয়, তাহলে মরদের পতিটা কে তুমি? আমি মর, আমার সবাই পতি হচ্ছে আমি। তখন তাকে সে বৃক্ষ ভিতরে দর্শন দিয়েছেন, দেখো আমিও গাছে, তুমি বলছো কাঠ পাথর পতিকে, আমি সবার মধ্যে আমি সবার পতি আমি। তো প্রমাণ করে দিল, বড় পণ্ডিত মনে করছে ভুল হবে, কিন্তু ভগবান প্রমাণ না, আমার ভক্তের মুখ থেকে বেরিয়ে গেছে, ভক্তের মুখ থেকে ভুল যদি বেরিয়ে যাবে, ভগবান বলছেন যে আমি এসে সেটা ঠিক বলে প্রমাণ করে দিয়ে যাব। ভক্ত যা বলবে ভগবান, ভক্তের কথা অনুসারে ভগবান এই জেনে বলায় চলে। তাই বেদ বেদান্ত উপনিষদ বিভিন্ন কথা লেখা থাকলেও ভগবান সবসময় শাস্ত্রের কথা অনুসারে ভগবান পরিচালিত হন না, ভগবান ভক্তের কথা অনুসারে পরিচালিত হন। ভক্তিবিদ্য পূর্ণ মহারাষ্ট্র বলছিলেন, এই যে পূজা বিধি বিধান নীতি নিয়ম এইগুলো আসলে কোনো এর স্থায়িত্ব বা নিত্যত্ব নেই, নিত্য ভাব নাই, এইভাবে পূজা করলে ভগবান পাবে, এর নিত্য ভাব নাই কিছু। আসলে শাস্ত্র লেখা অনুসারে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় কিভাবে, এই পূজার বিধান হচ্ছে ভক্ত যেভাবে এস্টাবলিশ করে দিয়ে যাবে, আচার্য যেভাবে, যেরকম আমাদের উড়িষ্যায় এক একটা জায়গায় আছে, খুব গরম পড়ে তো ওর বিকালের দিকে কি করবে, খুব গরম বলে জগন্নাথকে পান্তা ভাত ভোগ লাগাবে, তারা বাড়িটা পান্তা ভাত ভোগ লাগাবে। কোথায় কোথায় একটা জায়গায় আমি গিয়েছিলাম, নীলগিরি একটা জায়গা আছে, ওখানে ঠাকুরকে গরম দিনে খুব গরম লাগে, তো কুয়া আছে, কুয়া ভিতরে সিঁড়ি করেছে যে কুয়ার নিচে যাওয়া যাবে, ও ঠাকুরকে নিয়ে সেখানে ঠান্ডায় বসিয়ে রাখবে, শীতের দিনে নিয়ে ছাতে বসিয়ে রাখবে, কোন জায়গায় কিরকম পূজা পদ্ধতি খুব মুশকিল জানা। ওড়িশায় এরকম আরো কিছু কিছু প্রচলিত কথা আছে যেটাকে আমাদের পক্ষে খুব উদ্ভট লাগবে। আমি একটা মহারাজকে বলেছিলাম, মহারাজ রেগে গেছিলেন আমার উপরে, বিদেশি মহারাজ একজন, মানে কিভাবে ভগবান এই যদি একটু উদ্ভট আমাদেরকে ভালো লাগবে না শুনতে, তবু এটা আমি আমার মার কাছ থেকে শুনেছিলাম এই কথাটা। তো কি হয়েছে, এটা পুরীর একটা বুড়ি, পুরীর লোকেরা খুব মাছ খায়, হ্যাঁ পুরী মানে ওড়িশার লোকেরা, বাঙালিরা খুব মাছ খায়, তো বুড়ি খুব বড় জগন্নাথের ভক্ত। তো ভাবছে জগন্নাথ এই ছাপন ভোগ খাচ্ছে, শুধু ঘি খায়, ঘি খেয়ে 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 এই জগন্নাথ মুখ বেঁধে গিয়েছে। হ্যাঁ তাহলে কি কি অত ঘি খাবে বসে বসে, কারণ পিঠা পানা অত খাচ্ছে। তো সরল মানে কি করছে, বলছে আমি জগন্নাথকে একদিন চিংড়ি মাছ ভেজে নিয়ে গেছে, যদি আমাদের প্লেসের সঙ্গে মিল হয় না, তো চিংড়ি মাছ ভেজে নিয়ে গেছে, চিংড়ি দুটো চিংড়ি মাছ কলা পাতে গুটিয়ে বলছে জগন্নাথকে মাঝে দিব। হ্যাঁ তাহলে অতদিন খেয়ে খেয়ে এটা মুখটা ফ্রেশ হবে জগন্নাথের, তো ভেজে নিয়ে গেছে। তো নিয়ে গেছে তখন সব দিকে হইচই পড়ে গেছে, লোকরা জেনে গেছে যে মন্দির অশুদ্ধ হয়ে গেছে, এরকম একটা কেউ একটা ভিতরে মাছ নিয়ে ঢুকে পড়েছে। তো সব হয়েছে, সব সার্চ করছে, সবার ব্যাগ সার্চ করছে যে কে ভিতরে মাছ নিয়ে ঢুকে পড়েছে। তো সব ঢুকে ঢুকে যখন বুড়িকে ধরেছে, তো বুড়ির চিন্তা, বুড়ি ভয় পেয়ে গেছে, বুড়ি তো জানে জগন্নাথ মাছ খায় না, ইয়ে সে তো আলাদা ভাবে হয়তো নিয়ে গেছে, যাই হোক, তো সে ভয় চিন্তায় পড়ে গেছে এখন কি অবস্থা হবে, সব পুলিশ ধরবে, সবাই খুঁজে খুঁজে বুড়ির কাছে এসেছে, তার কলা পাতা খুলেছে, দেখছে দুটো কলা তার মধ্যে আছে, তাদের কোনো মাছ নেই, দুটো কলা আছে। তো ব্যাপারটা বলার উদ্দেশ্যে আছে, আমি বলছি না যে এই অনুসারে আমরা মাছ ভগবানকে ভোগ লাগাবো। তো এখানে এইরকম মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা, হ্যাঁ যেটা ভক্তিবিদ্যাপূর্ণ মহারাজ বলছিলেন, যেটা যে আচার্য যেটা আমাদের স্থাপনা করবেন, আচার্য যে যে শুদ্ধ ভক্ত সে যে ভাব দিয়ে ভগবানকে পূজা করছে আমরা সেটাকে ফলো করি। আমাদের কথা অন্তর ভগবান কিভাবে খাবে কি নাই, কোথায় ছাপন ভোগ দেওয়া হচ্ছে, কোথায় কেউ পান্তা ভাত দিচ্ছে, কে হয়তো গৌড়ীয় সম্প্রদায় আমরা দেখেছি একজন কে ছিলেন না, সে ঠাকুরকে বেঁধে নিয়ে গঙ্গা জলে ডুবাতেন স্নান করাতে, এজন্য আচার্য এরকম করতেন, বংশীদাস বাবাজি, এরা বিভিন্ন প্রকার লীলা তাদের স্তরের ওরা এটা করেছে, এটা দেখতে কোন ভাবে কি করছে। কিন্তু আচার্য যারা প্রচার করেন, যে মাধ্ব আচার্য, নিম্বার্ক, বিষ্ণু স্বামী, রামানুজ, প্রভুপাদ, প্রভুপাদ সেটা সিস্টেম সেট আপ করে দিয়েছেন, সারা বিশ্বের লোক সেই সিস্টেমটাকে ফলো করছে। তো বলা আছে আচার্যরা যে সিস্টেম শিখাই দিয়ে যাবে, আমাদের জন্য দেখিয়ে দিয়ে যাবে, আমরা সেইভাবে যদি ভগবানের উপাসনা করি তাহলে আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারব। ঠিক আছে, আমার একটা বন্ধু মহান্তি কথা, প্রসিদ্ধ কথা বলি তাহলে। ওড়িশার বন্ধু মহান্তি লীলা খুব প্রসিদ্ধ। বন্ধু মহান্তি যাজপুর তার বাড়ি, আমি বলেছিলাম না উৎকলকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, ভগবানের চারটে আয়ুধ কি, শঙ্খ চক্র গদা পদ্ম। তো উৎকলকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, শঙ্খক্ষেত্র, শঙ্খ চক্রক্ষেত্র, গদাক্ষেত্র আর পদ্মক্ষেত্র। শঙ্খক্ষেত্র হচ্ছে পুরী, চক্রক্ষেত্র হচ্ছে ভুবনেশ্বর, শঙ্খচক্র গদাক্ষেত্র হচ্ছে যাজপুর, আর পদ্মক্ষেত্র হচ্ছে কোণার্ক, তোমরা মনে রাখবে। তো এই গদাক্ষেত্র হচ্ছে যাজপুর, এই যাজপুরে এই বন্ধু মহান্তি ছিল। এই বন্ধু মহান্তি জগন্নাথের পরম ভক্ত, আর জগন্নাথের ভক্ত মানে তো গরিব হবেছে, সে খুব গরিব, জগন্নাথের ভক্তরা গরিব হয়ে থাকে, কিন্তু তারা গরিব হোক বা ধনী হোক তারা সেজন্য চিন্তা করে না, সে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে, আর জগন্নাথের ভক্ত হওয়ার ধরুন সবসময় আনন্দে থাকে। তো একবার কি হয়েছে, দুর্ভিক্ষ পড়েছে, দুর্ভিক্ষ মানে আর বহুদিন ধরে বৃষ্টি হয় না, ধান চাষ হয় না, কোন ফসল নেই, তো ঘরে ঘরে হাহাকার পড়ে গেছে, আর কার ঘরে খাবার নেই। তখন এই বন্ধু মহান্তি যে ভিক্ষা করতে যায়, তো কে ভিক্ষা দেবে, কার বাড়িতে নিজের খাবার নেই। তো এখন তার দুটো ছেলে একটা মেয়ে এরকম পাঁচজন বাড়িতে, কি হবে অবস্থা এখনই। তখন তার বউ বলছে যে, জিজ্ঞাসা করছে যে তোমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই, যে আমরা অত বিপদে পড়ে আছি, যে কোনো আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে আমরা কিছুদিন কাটিয়ে আসতে পারি বা কেউ সাহায্য করতে পারে। তখন বন্ধু মহাজ বলছে এই জগতে কেউ কার আত্মীয় নেই, এই জগতে কেউ কার বন্ধু নেই, বন্ধু শুধু তোমার কাছে যখন থাকবে তখন তোমার বন্ধু থাকবে, যখন তোমার কাছে ধন সম্পদ নেই তখন কেউ তোমার বন্ধু নেই। তারপরে বন্ধু থাকবে, কিন্তু আমার একটা বন্ধু আছে, তো অনেক তোর বাড়ি অনেক দূর এখান থেকে, হ্যাঁ ওর বাড়ি অনেক দূর, অনেক সময় লাগবে যেতে ওর বাড়িতে। কিন্তু তার বউ বলছে, আরে অনেক দূর হলে কি হবে, আমার তো এমনিতে এখানে পড়ে পড়ে মরব, খাবার নেই, অন্তত চলো আমরা দুজন হাঁটবো, তুমি দুটো মেয়েকে ধরো, আমি ছেলেকে হাত ধরে ধরে আমরা তোমার বন্ধুর বাড়িতে যাই। তখন এ বন্ধু মানে কি, মনে করছে জগন্নাথ আছে আমার বন্ধু, তোর বউ সারা দিয়েছে যে চলো বন্ধু বাড়িতে, তো নিয়ে খুব খুশি হয়ে গেছে, অন্তত যাই আমাকে জগন্নাথের দর্শন তো পাবো, তো বলছে ঠিক আছে চলো বন্ধুর বাড়িতে যাই। তখন স্বামী স্ত্রী দুজন বেরিয়েছে সকালে, তো বেরিয়ে হেঁটে 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 একদিন ঠিক সন্ধ্যাবেলায় গিয়ে পুরীতে গিয়ে পৌঁছেছে সিংহদ্বার সামনে। তখন হাজার হাজার লোক মন্দির দর্শনে যাচ্ছে, আর তখন বাইরে থেকে এই বন্ধু মহান্তি পতিত ভগবানকে দর্শন করছে, নীলচক্রকে দর্শন করছে, দণ্ডবোধ প্রণাম করেছে, করে দক্ষিণ দরজা দিয়ে গেছে। দক্ষিণ দরজাটা পেজনালা আছে, পেজ পেজনালা কি মাঠ, যেমন রান্না হয় এই মাঠগুলো গিয়ে একটা জায়গায় জমা হয়, হ্যাঁ দক্ষিণ দরজার কাছে আছে, এখন গেলে দেখতে পারবো তোমরা সেখানে একটা গাছ আছে, তো সেইখানে কেউ বিশ্রাম করলো। এখন তার নামও সেখানে লেখা আছে, বন্ধু মহান্তির নাম। তো সব স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খুব খিদা লেগে গেছে, তো সবাই ওখানে গিয়ে বসে পড়েছে। তখন তার স্ত্রী বলছে, আরে তুমি এখানে বসছো কেন, আমার খুব ক্লান্ত, চলো তোমার বন্ধুর বাড়িতে যাই, স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করবো, এখানে বসে আছে কেন। তো ও তো কিন্তু স্ত্রী তো জানে না বন্ধু মানে কার বাড়িতে যাবে, ও হয়তো কোনো বন্ধুর বাড়িতে যাবে, এটা জানে না জগন্নাথ বলে। তো জানে না না আজকে বন্ধুর বাড়িতে প্রচুর ভিড়, আর অনেক সিকিউরিটি গার্ড দিচ্ছে, যে যাচ্ছে তাকে পিটাচ্ছে, তাই আজকে ওখানে যাওয়া যাবে না, আর বড় বড় লোকরা আসছে, কালকে সকালবেলা আমার বন্ধুর কাছে কেউ থাকবে না, তো তখন আমরা গিয়ে বন্ধুর কাছে আমাদের সব দুঃখ নিবেদন করব। এই কথা বলে মাড়ের নালা দিয়ে যে মাড়গুলো তারা সব পেট ভরে খেয়েছে, খেয়ে সব খুব ক্লান্ত ছিল, সব শুয়ে পড়েছে, হ্যাঁ মেয়ে ছেলে বউ সব শুয়ে পড়েছে। বন্ধু মহান্তি ও জগন্নাথ প্রার্থনা করছে, হে প্রভু আপনার নাম জগন্নাথ, এরকম বিভিন্ন প্রকার নাম, দীনবন্ধু কৃপাসিন্ধু, হে জগন্নাথ আপনি জগতের নাথ, তো আমি কি জগতের নাথ হওয়ার দরুন আপনি জগতের সবাইকে পালন করছেন দেখাশোনা করছেন, তো আমি কি জগতের বাহিরে, তো আমাকে যদি আপনি না দেখেন তাহলে আপনার জগন্নাথ নাম সার্থক হবে কি করে, আমি তো আপনার জগতের একজন, তো আমাকে আপনি দেখছেন না। এরকম প্রার্থনা করতে 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 সে তখন সে শুয়ে পড়েছে, তখন সে ঘুম লেগে গেছে, জগন্নাথের চিন্তা হয়ে গেছে যে আমার ভক্ত এই জগতে আর বন্ধু বলে কাউকে জানে না, শুধু আমাকে একমাত্র বন্ধু বলে মনে করে, অত দূর এসেছে, আর তার স্ত্রীকে বলেছে যে আমার বন্ধু আছে সাহায্য করবে। তো জগন্নাথ তারা জগন্নাথের ঘুম হয় না যে আমার ভক্ত না খেয়ে শুয়ে আছে, আমার পরম বন্ধু যে আমাকে জগতের আর তার কেউ বন্ধু নেই, আমি একমাত্র বন্ধু বলে মনে করছে, তো আমি তাকে উপেক্ষা করে কী করে এখানে শুয়ে থাকবো। তখন জগন্নাথ কি করেছেন, একটা বৃদ্ধ রূপ ধারণ করে মূর্তি থেকে বেরিয়েছেন, বেরিয়ে জগন্নাথ ভাণ্ডার ঘরে প্রবেশ করেছেন। ভাণ্ডার ঘরে সেখানে বিভিন্ন প্রকারের খাবার সব আছে, শুকনো খাবার রাখা হয়েছে। তো জগন্নাথকে যে সোনা থালায় রত্ন থালিতে ভোগ লাগানো হয় ওই থালি একটা উঠিয়েছেন, থালি উঠিয়ে তার উপরে বিভিন্ন প্রকার খাবার জিনিস সাজিয়েছেন, সাজিয়ে দক্ষিণ দরজার কাছে গিয়েছেন। দক্ষিণ দরজার কাছে গিয়ে বলছেন, ও বন্ধু মহান্তি, বন্ধু মহান্তি ডাকছেন। তো ওই বন্ধু মহান্তি শুনতে পারছে কে একটা ডাকছে ওকে, তো এ মনে করছে আমাকে আর কে ডাকবে, কারণ আমি তো এই পুরীতে প্রথমবার আসছি, আমাকে তো কেউ চেনে না, হয়তো আমার নামে এই বন্ধু মহান্তির নাম হয়তো কোনো এখানকার স্থানীয় লোক আছে কি ডাকছে, তো ও আর সারা দেয় না। তখন বলছে, ও যাজপুরের বন্ধু মহান্তি, যাজপুরের বন্ধু মহান্তি, এই যে পেজনওয়ালার কাছে শুয়ে আছো, এখানে আসো এখানে আসো, এরকম ডাকছে। তখন এ গিয়েছে, তো গিয়ে দক্ষিণ দরজার কাছে গিয়েছে, এটা বুড়ো সেখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েছে থালা ধরেছে খাবার, বলছে ও আমার বন্ধু তুমি আজকে নিয়ে তোমার বউ ছেলে মেয়েদের এটা খাও, কালকে সকাল সব ব্যবস্থা হয়ে যাবে এই থালাটা তুমি। ও বুঝতে পারবো, যেটা পান্ডা হাতে কেউ খাবার দিতে ঠিক আছে ভালোই, তো নিয়ে সে বউ ছেলে মেয়েদের সব জাগিয়ে সবাইকে খাওয়াইছে, খুব আনন্দ করে খাওয়ায়, সব শুয়ে পড়েছে। তো থালাটা নিয়ে ভাবছে আমি গিয়ে পান্ডাকে থালাটা ফেরত দিয়ে আসি, থালা নিয়ে এসছে আর সে বৃদ্ধ পান্ডা সেখানে নেই, তখন কী করবে। তো থালাটা নিয়ে ও ছিঁড়া কাপড় ছিল ওই কাপড়ে গুটিয়ে ও মাথায় দিয়ে ও শুয়ে পড়েছে। আর সকাল হয়ে গেছে, খুব ক্লান্ত, আর ঘুম থেকে উঠে না, সূর্য উদয় হয়ে গেছে। আর এদিকে পূজারী এসেছে, মন্দির দরজা খুলেছে, সিঙ্গার টিঙ্গার ভোগ নিবেদন করবে, তখন দেখছে জগন্নাথের থালা নেই। আরে থালা কোথায় গেল? সব জায়গায় প্রচার হয়ে গেল, পুলিশকে জানানো হলো, রাজাকে জানানো হলো। তো রাজা কি করলো না, সমস্ত পূজারীদেরকে আরেস্ট করলো, বলে এরা কেউ চুরি করে নিয়েছে। তখন কেউ সব জায়গায় তল্লাশি হচ্ছে, খোঁজা হচ্ছে, কি হবে। ইতিমধ্যে কি হচ্ছে না, সূর্য উদয় হয়ে গেছে, তো রাস্তার লোকরা যাওয়া আসা করছে। তো সূর্যের কিরণ এই সোনার থালির উপরে পড়ছে, সোনার থালির উপরে পড়ে ওটা রিফ্লেকশন হচ্ছে, তো খুব চকচক চকচক দেখা আছে। তো রাস্তায় যে লোকরা যাচ্ছিল তারা মনে করছে, আরে এই তো ভিকিরি, ইয়ে ব্যাগ থালাটা চকচক করছে কি এটা। তো গিয়ে দেখছে এই সোনার থালাটা ওর ব্যাগের মধ্যে, 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 সোনার থালাটা ওর